ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, এখানে ওয়াশিংটনে রবিবার বেলা 11টা। আজ আমাদের মূল অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।
একই বিষয়ে রয়েছে ডক্টর সাখাওয়াত হোসেনের বিশ্লেষণ।
কনস্টিটিউশনটাকে পরিবর্তন করে যে রেয়ার একটা সিস্টেম আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে সরকার থাকছে, পার্লামেন্ট থাকছে, অল রিমেইনস পাওয়ারফুল, অল পাওয়ারফুল।
আরো রয়েছে কলকাতা রিপোর্ট পরমাশিস ঘোষ রায়ের।
ভোটের মুখে মাওবাদী হামলায় ফের উত্তপ্ত ছত্তিশগড়।
তবে সবকিছুর আগে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ এবং
ধন্যবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
ঢাকায় এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেন নির্বাচনী তফসিল এক মাস পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি এবং সে কারণেই ভোটে যাওয়ার পাশাপাশি সাত দফা আদায়ও মাঠে থাকছে ঐক্যফ্রন্ট। ডক্টর কামাল হোসেন বলেন,
যখনই জাতীয় ঐক্য গঠন হয়েছে তারা বিজয় ছিনে এনেছে, প্রত্যেকবারই এটা হয়েছে, ইনশাআল্লাহ এইবারও হবে।
বিএনপির নেতৃত্বাধীন 20-দলীয় জোটও এক পৃথক সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ সব দলের অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন যদি নির্বাচনী তফসিল পিছিয়ে দেয় তবে তার দলের কোনো আপত্তি নাই। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক উপসহকারী মন্ত্রী রিচার্ড অলব্রাইট ও জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই তাদের এই সফর। এ সম্পর্কে কক্সবাজার থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছেন মোয়াজ্জেম হোসেন শাকিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক উপসহকারী মন্ত্রী রিচার্ড অলব্রাইট বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি নিলেও রাখাইনে এখনও রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়নি। রবিবার কক্সবাজারে রুকিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলেন রিচার্ড অলব্রাইট।
Right now, the conditions on the ground in the areas of potential return are not adequate to support sustainable returns of the population.
গত সপ্তাহের তার মিয়ানমার সফরের অভিজ্ঞতা তুলে ধরে রিচার্ড অলব্রাইট বলেন,
We consistently discussed with the government of Myanmar the need for access for humanitarian actors so that they can reach the communities in need.
এদিকে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্টনার রবিবার তিথির দিনের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন প্রত্যাবাসন সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তাদের এই সফর। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
প্রথম বিশ্বযুদ্ধ অবসানের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সারা বিশ্ব থেকে প্রায় 70টি দেশের নেতারা। এই মুহূর্তে চলছে আর্মিটেজ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। আজ থেকে 100 বছর আগে 1918 সালের 11 নভেম্বর ফ্রান্সের স্থানীয় সময় সকাল 11টায় ইউরোপের পশ্চিম রণাঙ্গনের কামান দাগানো থেমে গিয়েছিল। সমাপ্ত হয়েছিল প্রথম মহাযুদ্ধের। আজ ফ্রান্সের শাঁজে লিয়াজেতে প্রথম মহাযুদ্ধ সমাপ্তির 100 বছর পূর্তি অনুষ্ঠানে পুলিশ 2 মহিলা প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে। 2 মহিলা প্রতিবাদকারী নগ্ন বক্ষে সেখানে বিক্ষোভ করছিলেন। মোটর শোভাযাত্রায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর যখন এগিয়ে যাচ্ছিল, তার মাত্র কয়েক মিটার দূর থেকেই অর্ধনগ্ন এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। তার বক্ষে ফেক পিসমেকার অর্থাৎ ভুয়া শান্তি আলোচক লেখা ছিল। প্যারিস ভিত্তিক ফেমেন নামের সক্রিয়বাদী দল ওই বিক্ষোভ করার দায়িত্ব স্বীকার করেছে। প্রতিবাদ বিক্ষোভের কারণে 100 বছর পূর্তি অনুষ্ঠানের নিরাপত্তার বিষয় নিয়ে সম্ভবত প্রশ্ন উঠবে। প্রথম মহাযুদ্ধ সমাপ্তির 100 বছর পূর্তির আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানটি এই কিছু সময় আগেই শুরু হয়েছে।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ক্যালিফোর্নিয়ায় যে আগুন ছড়িয়ে পড়ে তা নেভাতে দমকল বাহিনীর কর্মীরা হিমশিম খাচ্ছেন। এই ধরনের মারাত্মক দাবাগ্নি গত কয়েক বছরে দেখা যায়নি। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে খুব শীঘ্রই এই আগুন নেভানোর কিঞ্চিত সম্ভাবনা দেখা দিচ্ছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের এক বাসিন্দা এরিক ফুলটাজের সর্বস্ব আগুনে পুড়ে গিয়েছে, এরকম পুড়ে গিয়েছে শত শত মানুষের। তবে ফুলটাজ অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন যে এটা কল্পনাতীত, যে সব কিছুই শেষ হয়ে গেছে। ফুলটাজ তার 52টি ঘোড়ার প্রাণ রক্ষা করতে পারলেও তার 2টো বাড়ি, গবাদি পশু রাখার 2টো বার্ন, 3টি বিশাল ট্রেলার সহ কয়েক দশকের জমি জমা সহায় সম্পত্তি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান। কর্তৃপক্ষ শনিবার ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল থেকে আরও 14 জনের মৃতদেহ উদ্ধার করেছেন। ওই এলাকার শেরিফ গতকাল দিন শেষে ক্যাম্প ফায়ারের আগুনে অর্থাৎ বনাঞ্চলে অবকাশ যাপনকারীদের জ্বালানো আগুন ছড়িয়ে পড়লে 23 জনের মৃত্যু হয় এবং প্যারাডাইস শহরটিও আগুনে ধ্বংস হয়ে গিয়েছে বলে জানান। ম্যালিবু এলাকায় 2জনকে গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় এবং ওই শহরের সকলকেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতের কর্ণাটকের প্রাক্তন বিজেপি মন্ত্রী এবং ধনী ব্যবসায়ী জনার্দন রেড্ডিকে আজ প্রতারণা ও ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়টি নিয়ে আমাদের কলকাতা সংবাদদাতা, মাফ করবেন, পুনে থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর বিস্তারিত রিপোর্ট।
বেল্লারির খনি ব্যবসার কল্যাণে তিনি ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক নেতা। 2 বছর আগে মেয়ের বিয়েতে তিনি 550 কোটি টাকা খরচ করেছেন, নিমন্ত্রিতের সংখ্যা ছিল 50,000। তাঁর বিরুদ্ধেই অভিযোগ ছিল একজন অপরাধীকে পুলিশি তদন্তের হাত থেকে রেহাই দেওয়ার জন্য 18 কোটি টাকা ঘুষ নেওয়ার। বেল্লারির উপনির্বাচনে বিজেপি হারার পরই তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। গ্রেপ্তার অনিবার্য বুঝে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হয়নি। কেন্দ্রীয় অপরাধ দমন শাখা বেঙ্গালুরুতে তার খোঁজ পায়। দীর্ঘ 20 ঘন্টা জেরার পর আজ তাকে গ্রেপ্তার করা হয়। আজই আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে 24 নভেম্বর পর্যন্ত জেলে রাখার নির্দেশ দেন। জনার্দন রেড্ডির কাছে কারাবাস অবশ্য নতুন নয়। এর আগে সিবিআই এর একটি মামলায় তাকে 3 বছর জেল খাটতে হয়েছিল। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, পুনে।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শুক্রবার গাড়ি বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা এখন 52তে পৌঁছেছে। 5টি হাসপাতালের নথিপত্রের হিসেবে দেখা যাচ্ছে যে এই সংখ্যা তারা জানিয়েছে। সোমালিয়ার নিরাপত্তা কর্মকর্তা যারা ওই আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেন তারা জানিয়েছেন 4 জন জঙ্গি হোটেলে ঢুকে সোজা ছাদে চলে যায় এবং সেখান থেকেই নিচে মানুষের উপরে গুলি চালানো শুরু করে। কর্তৃপক্ষ জানিয়েছেন তারা আক্রমণকারীদের হত্যা করেছে এবং হোটেল কক্ষ থেকে কয়েক ডজন মানুষকে রক্ষা করতে সক্ষম হয়েছেন। জঙ্গি দল আল শাবাব 10 বছরেরও বেশি সময় ধরে ওই ধরনের আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং এর দায়িত্ব তারা স্বীকার করেছে। মোগাদিসুতে অবস্থিত সাহাফি হোটেল এবং এর আশেপাশের এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ওই হোটেলটি সোমালিয়ার পুলিশ অপরাধ তদন্ত বিভাগের সদর দপ্তরের খুব কাছেই অবস্থিত। ওই আক্রমণে 106 জন আহত হয়েছেন। রাত পোহালেই ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন, ঠিক তার আগেই মাওবাদী হামলায় ফের উত্তপ্ত ছত্তিশগড়। ছত্তিশগড়ের রায়পুর থেকে 175 কিলোমিটার অদূরে এক গ্রামে বিস্ফোরণের পরই শুরু হয়েছে মাওবাদীদের সঙ্গে আধা সেনাদের গুলির লড়াই। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
এক পুলিশ অফিসার জানান, ওই গ্রামে রুটিন মাফিক টহলদারি দেওয়ার সময় হামলা চালায় মাওবাদীরা। সংশ্লিষ্ট অঞ্চলের কোয়ালিবেড়ার গাট্টাকল থেকে গোমা গ্রাম পর্যন্ত একাধিক আইইডি পুঁতে রাখে মাওবাদীরা। গুরুতর জখম হয়ে নিহত হয়েছেন এক জওয়ান। সরকারি সংবাদ সংস্থার খবর, ছত্তিশগড়ের অনন্ত গ্রামে মাওবাদীদের সঙ্গে কয়েক দফা গুলির লড়াই চলে সেনার। জানা গেছে বীজপুরেও হামলা চালিয়েছে মাওবাদীরা। পুলিশ সূত্রের খবর, পুলিশ এনকাউন্টারে নিহত হয়েছেন এক মাওবাদী, আর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও জানা যাচ্ছে বস্তার ডিভিশনের 7টি জেলা এবং রাজনন্দগাঁও জেলায় বিক্ষিপ্তভাবে মাওবাদীরা হামলা চালায়। নির্বাচনের দিন সামনে যত এগিয়ে এসেছে ছত্তিশগড়ে নতুন করে সক্রিয় হয়েছে ততই মাওবাদীরা। চলতি মাসেই দান্তেওয়াড়ায় ল্যান্ডমাইন বিস্ফোরণে 5 জনের মৃত্যু হয়, এদের মধ্যে একজন সিআইএসএফ জওয়ান ও এক পুলিশকর্মী রয়েছে। মারাত্মক জখম হয় আরও 2 সিআইএসএফ জওয়ান। অক্টোবরে দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় নিহত হন দূরদর্শনের এক ক্যামেরাম্যান সহ 2 পুলিশকর্মী। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে অক্টোবর মাসে ইবোলা মহামারী শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছেন কঙ্গোতে এ পর্যন্ত 200-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে, মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে, 1575 কিলোহার্টসে। একটু আগে তাহেরা কিবরিয়ার উপস্থাপনায় বিশ্ব সংবাদে আপনারা শুনেছেন যে বাংলাদেশে একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেবে বলে তাদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে, এবং সেই সঙ্গে তারা এই নির্বাচনী কর্মসূচি এক মাস পিছিয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছে, দাবি জানিয়েছে। শুনুন নাসরিন হুদা বিথির রিপোর্ট।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জোটের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত খুবই কঠিন।
একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যাবশ্যকীয় লেভেল প্লেইং ফিল্ডের ন্যূনতম শর্ত এখন পর্যন্ত পূরণ হয়নি। নির্বাচনী তফসিল ঘোষণার পরও বিটিভি সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরুদ্ধে সাবেক নির্বাচন কমিশনার ডক্টর শামসুল হুদা সহ দেশের প্রায় সকল দল ও জনগণের আপত্তি থাকা সত্ত্বেও সরকার ও নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিল করেন। এরকম একটা পরিস্থিতিতে একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তাই জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। কিন্তু এরকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।
মির্জা ফখরুল আরো বলেন, 7 দফা দাবি তো আছেই, সেই সাথে তফসিলে এক মাস পিছিয়ে নতুন তফসিল ঘোষণা দেওয়ার দাবি জানান।
সংশোধনমূলক গণতন্ত্র নির্বাচনের জন্য যে 7 দফা দাবি আমরা এর মধ্যে দিয়েছি, সেই দাবি থেকে আমরা সরে আসছি না। এর সাথে যুক্ত হয়েছে নির্বাচনের তফসিল পিছিয়ে দেওয়ার দাবি। আমরা নির্বাচনের বর্তমান তফসিল বাতিল করে এক মাস পিছিয়ে দিয়ে নতুন তফসিল ঘোষণা করার দাবি করছি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর কামাল হোসেন বলেন, জনগণের দাবি মানা না হলে উদ্ভুত পরিস্থিতির দায় দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে।
অবস্থা বুঝে আমাদের সিদ্ধান্ত তো নিতেই হবে, প্রত্যেক দিনই আমরা অবস্থা মূল্যায়ন করব, আন্দোলন তো চলতেই থাকবে।
নাসির হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের এই একাদশ সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং টিআইবির চেয়ারপারসন সুলতানা কামালের বিশ্লেষণ সহ রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
বিএনপি নেতৃত্বাধীন এবং ডক্টর কামাল হোসেনকে শীর্ষ নেতা করে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এক সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেন বলেছেন, আন্দোলন এবং নির্বাচন একই সাথে চলবে, আর ঐক্যফ্রন্টের পক্ষ থেকে লিখিত ঘোষণায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
এরকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। 7 দফা দাবি আমরা এর মধ্যে দিয়েছি, সেই দাবি থেকে আমরা সরে আসছি না। এর সাথে যুক্ত হয়েছে নির্বাচনের তফসিল পিছিয়ে দেওয়ার দাবি। আমরা নির্বাচনের বর্তমান তফসিল বাতিল করে এক মাস পিছিয়ে দিয়ে নতুন তফসিল ঘোষণা করার দাবি করছি। নির্বাচনে অংশগ্রহণকেও আন্দোলনের অংশ হিসেবেই বিবেচনা করবে জাতীয় ফ্রন্ট। একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় দায়িত্ব সরকার
এবং নির্বাচন কমিশনের।
রাজনৈতিক বিশ্লেষক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করছেন, আর সবার জন্য সমান সুযোগ যে এখনও সৃষ্টি হয়নি সে কথাও বলেছেন। জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের বিষয়ে বিশ্লেষণ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং টিআইবির চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল। সুলতানা কামাল বলেন,
তাদের রাজনীতি জনগণের কাছে গ্রহণযোগ্য কিনা, জনগণ তাদেরকে তাদের প্রতিনিধি মনে করে কিনা, তারা জনগণের স্বার্থে নিয়ে কাজ করছেন কিনা, সেটা পরীক্ষার দায়িত্ব হচ্ছে নির্বাচন। নির্বাচন না করলে তো রাজনীতি করার কোনো অর্থ থাকে না, এবং নির্বাচন করে তারা যে অবস্থানে যান না কেন, তাদেরকে তো জনগণের স্বার্থ নিয়ে কথা বলতে হবে। নির্বাচনে হারলে জনগণের কোনো স্বার্থ তারা দেখবেন না, শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য কি করা যেতে পারে সেটা নিয়ে জানা বা কোন সেটার জন্য তো কেউ রাজনীতি করে না, এবং সেই রাজনীতির অনুমোদন জনগণ দেবেও না। তো সেই জন্য তাদেরকে নির্বাচনে জিতেই হবে, এবং নির্বাচনে জিতলে কিংবা নির্বাচন করতে গিয়ে জনগণের কাছে অঙ্গীকার গুলি তাদের করতেই হবে, জনগণের সমর্থন তাদের আদায় করার চেষ্টা করতে হবে। কাজে আমি এটা ইতিবাচক হিসাবে দেখি। আমি মনে করি গতকাল যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি সেটা তাদের একটা ঐতিহাসিক ভুল ছিল, এবং তারা শুধু যে নিজেরা বিপন্ন হয়েছে তা না, তারা সারা দেশকে বিপন্ন করেছে, পুরো জাতিকে বিপন্ন করেছে। কারণ তারা যথেষ্ট বড় একটা দল, অনেক জনসমর্থন তারা অর্জন করেছে দীর্ঘ বছর ধরে, তাদের একটা ভূমিকা সেখানটা গুরুত্বপূর্ণ কিংবা তাদের নিজেদের ভূমিকা সম্পর্কে তাদের যথেষ্ট ধারণাটা করেছে ছিল যে তারা কত গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করতে পারত।
তাহলে কি আপনি মনে করছেন যে এটি আবাদ এবং সুষ্ঠু নির্বাচন এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টির একটি পথ তৈরি হলো?
যেটা হলো যে সবাই অংশগ্রহণ করবে যে সেটা আবাদ মুক্ত হবে এবং সবার জন্য সমান সুযোগ দেওয়া হয়েছে এরকম কথা নিশ্চয় করে বলা যাবে তা নয়, কিন্তু যখন তারা নিজের একটা অধিকারে অংশগ্রহণ করে, যখন তারা নিজের অবস্থানটাকে সেখানে প্রতিষ্ঠিত করতে পারে, তখন তো অপর পক্ষকে কোনো না কোনো ভাবে সেই জায়গায় তাদের যে অবস্থানটা আছে সেটাকে স্বীকার করতেই হবে, এবং সেই অবস্থানটা স্বীকার করতে হলে তাদের কোথাও না কোথাও ছাড় দিতেই হবে। বারবার করে এরকম পলায়ন্তর একটা অবস্থান নিলে যা আমাদেরকে এই সুযোগ গুলি না দিলে আমরা অংশগ্রহণ করবো না। আমাদের দেশের গণতন্ত্রের চর্চা সেরকম সুদৃঢ় হয় নাই, যারা একটা সুবিধাজনক অবস্থানে থাকে, যারা নির্বাচনে জিতে যায়, যারা সরকার গঠন করে, তারা সবসময় অন্যদের করে সুযোগ পাওয়ার চেষ্টা করে নানা ভাবে। তো সেটা যাতে নিতে না পারে সেটার জন্য যারা এই ক্ষমতার বাইরে থেকে তাদের সব সময় দীর্ঘদিন ধরে এবং অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে সেখানটায় নিজেদের অবস্থান দৃঢ় করতে হয়, এবং আমি বিশ্বাস করি সেটা হয়তো একটা আদর্শ ভিত্তিকে বিশ্বাস বলতে পারি, সেটা হলো যে তারা যত বেশি জনগণের কাছে থাকবে, জনগণের স্বার্থ নিয়ে কথা বলবে, ততই তারা সুযোগটা কিন্তু নিজেদের জন্য আদায় করে নিতে পারবে। বিএনপি রাজনীতির সবচেয়ে বড় অসুবিধা হবে, যেটা আমার ব্যক্তিগত মতামত, যে তারা যতটা না জনগণের কাছে যাওয়ার চেষ্টা করে, জনগণকে কাছে যাওয়ার চেষ্টা করে, তাতে তার থেকে অনেক বেশি পরিবার এবং ব্যক্তির স্বার্থ নিয়ে চিন্তা করে। সেটা যদি করতে থাকে তাহলে তো তাদের অবস্থান সেখানটা সেরকমভাবে দৃঢ় হবে না। তারপরেও বিএনপি যথেষ্ট সমর্থন দেশে আছে বলে আমি মনে করি না, তো এতবার ক্ষমতায় গেছে কি করে। তো সেই জন্য সেটা সুযোগ নিয়ে সেটা সদ্ব্যবহার করে বিএনপির উচিত নিজেদের অবস্থানটাকে দৃঢ় করা, এবং আমার কাছে এটা খুবই আমার মনে হয় যে গণতন্ত্রের চর্চার একটা পরিপন্থী মনে হয় যে একদল আরেক দলের কাছে দল দরবার করবে, তার দাদার নেতার উপরে নির্ভর করে নির্বাচনে যেতে হবে তাদেরকে, এটা তো হওয়া উচিত না।
বলছিলেন অ্যাডভোকেট সুলতানা কামাল। ঢাকায় বিশ্লেষকগণ বলছেন, অংশগ্রহণমূলক নির্বাচনকে অর্থবহ করতে হলে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আর এখন আমরা এই একই বিষয় নিয়ে কথা বলছি বাংলাদেশের সাবেক এক নির্বাচন কমিশনার এবং বর্তমানে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিটিক্স অ্যান্ড গভর্নেন্সের অনারারি ফেলো ডক্টর এম সাখাওয়াত হোসেনের সঙ্গে। বাংলাদেশে রাজনীতি অঙ্গনে সর্বসাম্প্রতিক যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে ঐক্যজোট এখন নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে, ওদিকে আওয়ামী লীগ তারাও মনোনয়নপত্র বিক্রি আগে থেকেই শুরু করে দিয়েছিল, ঐক্যজোটও এখন আগামীকাল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করবে বলে শোনা যাচ্ছে, ঘোষণা দিয়েছে তারা। তো আপনার কি মনে হচ্ছে পরিস্থিতি এখন?
দিস ইজ হোয়াট ওয়াজ এক্সপেক্টেড। ধরুন যখন সংলাপ শুরু হয় তখন থেকেই বোঝা যাচ্ছিল যে কিছু দাবি দাওয়া হবে, সরকার হয়তো কোনটাই মানবে না, এবং আলটিমেটলি জোটটা যখন হয়েছে তখন থেকে বোঝা যাচ্ছিল যে তারা একটা ইলেকশন প্রসেস এর মধ্যে যেতে চাচ্ছে এবং একটা উইথ অল্টারনেটিভ লিডারশিপ পার্টিকুলারলি বিএনপির জন্য। তো এটা একটা এই অল্টারনেটিভ লিডারশিপ একটা চ্যালেঞ্জ থ্রো করতে চাইবে রুলিং পার্টিকে, যারা ক্ষমতা থেকে নির্বাচনটা করছে। এবং আলটিমেটলি ইলেকশন অলসো আ প্রসেস অফ প্রোটেস্টিং, এবং এটা ডেফিনেটলি কন্টেস্টেড ইলেকশন হবে। সে কন্টেস্টেড ইলেকশন যদি সঠিক না হয়, ঠিক মতো না হয়, তাহলে হয়তো এই জোট এক্সপোজ করবে ইলেকট্রাল ইনএক্যুরেসি গুলোকে। যাই হোক, মানে একটা কথা বলছি, পার্টিসিপেট করছে, শান্তিপূর্ণ অবস্থা আছে এখনো, এবং ইলেকশনের সময় আশা করা যাচ্ছে যে 2014 সালে যে ধরনের নির্বাচন হয়েছিল আনকনটেস্টেড তা হয়তো হবে না, এবার শক্ত কনটেস্টই হবে বিভিন্ন জায়গায়।
জি, ঐতিহ্যগত ধারায় দেখা গিয়েছে যে বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলেরই মোটামুটি একটা ভোট ব্যাংক আছে, এবং বিশেষজ্ঞ মহলের কোনো কোনো অংশ মনে করছেন যে এই ভোট ব্যাংকের কারণে যদিও দুই দলেরই বেশ বড় সড়ো ঐক্যজোট হয়েছে, সেখানে ভোট বা আসন ভাগাভাগি হওয়ার সম্ভাবনা থাকলেও লেভেল প্লেয়িং ফিল্ড যে বলা হচ্ছে সেটা খুব একটা ম্যাটার করে না, আপনি কি মনে করেন?
না, ম্যাটার করে, আমি জানি না যে কিভাবে বলেন, ম্যাটার তো ডেফিনেটলি করে, লেভেল প্লেয়িং ফিল্ড তো একটা ম্যাটার করে। আলটিমেটলি হোয়াট, আলটিমেটলি ভোটার হ্যাজ টু কাম অ্যান্ড ভোট ফ্রিলি। এখন সেই লেভেল প্লেয়িং ফিল্ড যদি ঠিক মতো না থাকে, তাহলে ভোটার মেইন যারা 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 ইলেকটার্স, ইলেকটার্সরা যদি ভয় ভীতির মধ্যে থাকে, ইলেকটার্সরা যদি সমস্যার মধ্যে থাকে, এবং যারা ক্যান্ডিডেট হবে তারা যদি পৌঁছতে না পারে তাদের কাছে, তাহলে তো দি ইলেকশন রেজাল্ট যেটা হবে সেটা কি স্কিউড রেজাল্ট, স্কিউড রেজাল্ট। এবং স্কিউড রেজাল্ট হলে পরে সেই রেজাল্ট নিয়ে তো অনেক সময় দেখা গেছে অনেক বেশি নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়, ল অ্যান্ড অর্ডার ডেটোরিয়েট করে, পিসফুল থাকে না। লেভেল প্লেয়িং ফিল্ড মানে এই নয় যে একেবারে সমতল হবে, কারণ এই মুহূর্তে এই অবস্থায় টোটালি সমতল হতে পারে না, বিকজ এক দল ক্ষমতায় থেকে নির্বাচন করবে, তার মেম্বার পার্লামেন্টরা ইনফ্লুয়েন্স খাটিয়ে নির্বাচন ফিল্ডে থাকবে, আর বাকি যারা আছে তাদের সেই অ্যাডভান্টেজটা থাকবে না। কাজে এইটুকু আবার সবাইকেই প্রবলি হ্যাজ টু অ্যাকসেপ্ট দিস ইজ হোয়াট ইট ইজ, এবং হ্যান্ডিক্যাপ এখানে নেই, কাউকে হ্যান্ডিক্যাপ দিয়ে সমান করা যাবে, ওই অবস্থাতেই নির্বাচনটা করতে হবে। কাজে সেখানে যদি ফার্দার আপনার ইন্টিমিডিয়েশন শুরু হয়, লেভেল প্লেয়িং ঠিক না হয়, ইলেকশন কমিশন ফেলস টু ইমপ্লিমেন্ট দ্য ল, তাহলে সেই নির্বাচনকে মানে ভোট ব্যাংক থাকলে যে ভোট তারা পাবে এমন তো কোনো কথা নেই, ভোট ব্যাংকই তো আপনার ইন্টিমিডিয়েট হবে, আসতেই পারবে না অনেকে ভোটাররা, বিশেষ করে মহিলা ভোটারদেরকে ইন্টিমিডিয়েশন করা হবে যাতে সেই মহিলা ভোটাররা পৌঁছতে না পারে, বুথ ক্যাপচারের প্রচেষ্টা হবে, বুথ জ্যাম হবে। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যেটা বুঝি, সকলের জন্য সমানভাবে সমান ধরনের ব্যবস্থাপনা, একেবারে 100% না হলেও 80-100 ইজ স্টিল অ্যাকসেপ্টেবল। কিন্তু আপনি মনে করুন যে প্রার্থী দেওয়া হলো, রাতের বেলা তাদেরকে অ্যারেস্ট করা হলো বা গুম করা হলো, অথবা তার এজেন্টকে বিতাড়িত করা হলো, অথবা তার এজেন্টকে পৌঁছতে দেওয়া হলো না, এজেন্ট করতে নট ফাংশন, তো এইগুলো তো আপনি এগুলো হওয়ার পরে ভোট ব্যাংকের আশায় নির্বাচন হবে এটা তো সম্ভব না। ওগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে হতে পারে, কেউ বেশি সুযোগ পেল, কম সুযোগ পেল, বাট ভোটার আর অ্যাবসলুটলি আনকনসার্ন যাচ্ছে এবং ভোট দিচ্ছে। আমাদের দেশে ইন্টিমিডেশন ইজ দ্য বিগেস্ট ফ্যাক্টর, যেটা আমি ইন্টিমিডেশন বলতে অনেক কিছু দিয়েই বোঝায়, দ্য বিগেস্ট ফ্যাক্টর ফর আপনার ইমব্যালেন্সিং দ্য লেভেল প্লেইং ফিল্ড। তারা ওরাই করে যারা ক্ষমতা যাদের হাতে, তাদের কাছে ক্ষমতাবান লোকজনই করে এটা।
জি, আপনি ওয়েস্টার্ন কান্ট্রিজ কথা বললেন, আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত নির্বাচনে, মেয়াদ মধ্যবর্তী নির্বাচনে, এবারে নারী প্রার্থীদের আধিক্য বেশি পরিলক্ষিত হয়েছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশেও এবারে নির্বাচনে নারী প্রার্থীদের আধিক্য পরিলক্ষিত হতে পারে?
হওয়া উচিত আমি মনে করি, শুধু হতে পারে না, মনে করি হওয়া উচিত, কারণ অলমোস্ট 50% ভোটার হচ্ছে মহিলা ভোটার, প্লাস মহিলা রিপ্রেজেন্টেশন। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে মহিলা রিপ্রেজেন্টেশন বা মহিলা প্রার্থী যদি কন্টেস্টে বেশি থাকে তাহলে অনেকটা কম ভায়োলেন্স হয়, অনেকটা কম আপনার এই ধরনের ইন্টিমিডিয়েশন হয়, এবং তারাও ডিপেন্ড করে অনেকটা মহিলা ভোটের উপরে। এবং ওটার কারণ হচ্ছে যে আমাদের মতো দেশে মোর অফ সিম্প্যাথেটিক ভোট অর এ ওয়াননেস ফিলিং যে তিনি একজন মহিলা দাঁড়িয়েছেন, তো সেটা তো আমরা 2008 সালেও আইন করেছিলাম যে 33% রিপ্রেজেন্টেশন মিনিমাম দেওয়া উচিত। এটা কিন্তু সব দল করেনি, আওয়ামী লীগ অনেকটা বেশি করেছিল, বাট নট 33%, বিএনপি ওই সময় আরো কম করেছিল, এবার কি করে আই ডোন্ট নো। বাট আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত উইনিং ইজ এ ফ্যাক্টর এবং উইন করা মানে হচ্ছে অ্যাপ্লাই মাসল পাওয়ার, বুথ ক্যাপচারিং, এগুলো কিন্তু সব মহিলাদের দ্বারা সম্ভব হয় না, তো সেই কারণে আমাদের দেশে মহিলারা একটু কম আগাতে চান। এক তো অপরচুনিটি কম, পার্টিরা এমন এমন ক্যান্ডিডেট দেয় যারা উইন করতে চায়, উইন করতে জানে, টেকনিক জানে, ট্যাকটিক্স জানে, তো সেই জন্য আমার মনে হয় যে হয়তো বা এবার আমরা আরো বেশি দেখব, হয়তো ভবিষ্যতে এই সিচুয়েশন পাল্টাতেও পারে।
জি, আমরা জানি যে ঐক্যজোট ইতিমধ্যেই নির্বাচন পিছানোর জন্যে আহ্বান জানিয়েছে, এবং মোটামুটিভাবে কথাবার্তা যা শোনা যাচ্ছে তাতে মনে হয় পিছানো হয়তো হতেও পারে। তো এই নির্বাচন যদি স্কেজুল যদি পিছানো হয় তো তাতে কি ফলাফলের ওপর বা নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে বিশেষ কোনো ফারাক পড়বে বলে আপনি মনে করেন?
দেখুন, নির্বাচন সুষ্ঠু হওয়া না হওয়া ডিপেন্ড করবে দুটি মেইন স্টেক হোল্ডারের উপরে, একটা হচ্ছে পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার and the government in power, the total government mechanism jara election sathe jorito, and second hocche the involvement of security forces eki sathe political parties also tader role play korache, to ei pichano na pichanor sathe apnar election koto khani fair hobe that is not khub tight na, pichano na pichanor sathe jeta hoto hobe যে অন্যান্য পার্টিদেরকে অপরচুনিটি দেওয়া হবে সো দ্যাট তারাও একটু গুছিয়ে নির্বাচনে নামতে পারে, এবং এটা পিছানোটা খুব খুব বিশাল মুশকিল ব্যাপার নয়, কারণ শিডিউল ঘোষণা করা, শিডিউল কে চেঞ্জ করা উইদিন এ পার্টিকুলার টাইম ফ্রেম, ইট ইজ দ্য প্রেরোগেটিভ ইলেকশন কমিশন, এখানে সরকারেরও কিছু বলার নেই, কারো কিছু বলার নেই। নির্বাচন কমিশন যদি মনে করে আমাকে আরো অন্যান্য দলকে নিয়ে আসা উচিত আন্ডার দিস সার্কামস্টেন্স বাংলাদেশের পার্সপেক্টিভে, তাহলে এই শিডিউল পিছানো ইলেকশন কমিশনের জন্য কোনো সমস্যা নয়। আর প্রবলেম হলো যদি ইলেকশন কমিশন রিজেক্ট থাকে তাহলে ইলেকশন কমিশনের যে পক্ষপাতিত্ব এটা উইল বি এক্সপোজড যদি তাদের সেটি রিজেক্ট থাকে, যে কোনো ইলেকশন কমিশনের কথাই বলছি। আমি এখানে মনে করি যে ইলেকশন কমিশনের হাতে 15 জানুয়ারি পর্যন্ত ইলেকশন ডেট পিছাবার সময় আছে।
আমরা অনেক কটি নির্বাচন দেখেছি ইতিমধ্যে, 96 নির্বাচন দেখেছি, 2014 নির্বাচন দেখেছি, তো এবং দেখা যাচ্ছে যে অনেক দেশেই এরকম বিতর্কিত নির্বাচন হতে দেখা যায়, তো এর এর ফয়সালা কি হতে পারে এই নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে থেকে মসৃণ নির্বাচন করানো, নির্বাচন কমিশনের ভূমিকা ইত্যাদি?
অ্যাকচুয়ালি এই দুটো ইলেকশনকে আমি ইভেন ফ্রড বলতে রাজি নেই, দিজ আর টু ফেইলড ইলেকশন। এবং ফেইলড ইলেকশন যদিও 96 এর ফেইলড ইলেকশন খুব একটা প্রভাব পড়ে নাই, কারণ আলটিমেটলি দি গভর্নমেন্ট হ্যাড টু রিজাইন। এই ফেইলড ইলেকশনে যেটা হয়, একটা সরকার প্রতিষ্ঠিত হয় উইচ ইজ হাইব্রিড, যেটাকে এখনকার টার্মে বলা হয় হাইব্রিড ডেমোক্রেটিক গভর্নমেন্ট। তো এই 96-এ যেহেতু আবার কয়েক মাসের মধ্যে ইলেকশন হয়েছিল, সেটা অতখানি পুরো সিস্টেমকে এফেক্ট করেনি যতখানি 2014-এ গভর্নমেন্ট হয়ে গেল 5 বছর উইথ দ্যাট ইলেকশন। এখন এইটা প্রত্যেকটা দেশের আপনি ছককে, একটা দেশের ছককে আপনি প্রত্যেকটা দেশের ডেভেলপিং কান্ট্রির মধ্যে ফেলা খুব ডিফিকাল্ট। বাংলাদেশের যে সমস্যাটি হয়েছে, সেই সমস্যাটি হয়েছে যে আমরা এখন পর্যন্ত এমন কোন সিস্টেম বের করতে পারিনি যেটাকে নির্বাচনকালীন সরকারের কথা বলা হয়। নির্বাচনকালীন সরকার বাংলাদেশে একটা মোটামুটি নিউট্রাল গভর্নমেন্ট থাকে ছিল বলে বেশ কিছু ইলেকশন, আমি 1991 থেকে বলছি, বেশ কিছু ইলেকশন ওয়্যার ইফ নট প্রিস্টিন, একেবারে স্বচ্ছ, কিন্তু ইট ওয়াজ মোর অ্যাকসেপ্টেবল ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি, 4টি নির্বাচন। তো কাজেই আপনার আমরা এখনো সাফার করছি, আমি বাংলাদেশের তুলনা হয়তো আমি নাইজেরিয়া বা অন্যদের সাথে করতে পারবো না, কারণ ওখানে অন্যরকম সমস্যা। এখন আমাদের এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে যে ওই সময় কি ধরনের সরকার থাকে, এবং যেহেতু আমাদের একটা ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট এবং এখানে সরকার ইজ ভেরি পাওয়ারফুল, পার্টিকুলারলি সরকার প্রধান বাই কনস্টিটিউশন অলমোস্ট ইন ডিকটেটিং টার্মস, এবং ইন্টিমিডেশন অফ এন্টায়ার সিস্টেম হয়, যেই কারণে ওই সিস্টেম দিয়েই ইলেকশনটা হয়। এটা একই সাথে নির্বাচন কমিশনের, নির্বাচন কমিশন গঠনের কোন স্ট্যান্ডার্ড আইন নেই যেটা থাকার কথা। দিস ইজ অলমোস্ট ইউ ক্যান চুজ হোয়াট এভার ফরম্যাট ইউ সি। তো সেইখানে যে ধরনের মানুষ থাকার কথা সেই ধরনের মানুষ থাকে না, ইন মোস্ট কেসেস ছিল না, যেটা আমি বললাম এক্সেপ্ট ইন 4 কেসেস যেখানে তত্ত্বাবধায়ক সরকারের নিচে ইলেকশন গুলো হয়েছিল। তো সেই জায়গায় আপনি এই ধরনের প্রবলেম বাংলাদেশে তৈরি হয় প্রতিটি ইলেকশনের আগে। শুধু তত্ত্বাবধায়ক সরকারের সময় দুটো তত্ত্বাবধায়ক সরকার মোটামুটি ভাবে কনস্টিটিউশনালি স্মুথলি পাসড ওভার, কিন্তু আপনি দেখুন 2006 তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আরেকটা সমস্যা সৃষ্টি হলো, যে কারণে একটা এমার্জেন্সি হলো। প্রতিটি ইলেকশন আপনি যদি দেখেন এক্সেপ্ট টু 1996 এর পরে একটা তুমুল গন্ডগোল হলো, তারপরে একটা ইলেকশন হলো, তারপরে আবার একটা বিশাল গন্ডগোল হলো যেজন্য 2 বছর ইন্টারাপ্ট করে হলো। 2014-এ আপনি দেখেন যে সমস্যা হলো। কাজে অ্যাকচুয়ালি এই বাংলাদেশের এখন যে সমস্যাটা হচ্ছে, বিশ্বাস অবিশ্বাসের জায়গাটি দিনে দিনে বড় হচ্ছে। এবং এখন যেটা হচ্ছে যে কনস্টিটিউশনটাকে পরিবর্তন করে যে রেয়ার একটা সিস্টেম আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে সরকার থাকছে, পার্লামেন্ট থাকছে, অল রিমেন্স পাওয়ারফুল, অল পাওয়ারফুল, অ্যান্ড এই ওভার দি পিরিয়ড যে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিটিসাইজেশন, অ্যাডমিনিস্ট্রেশন পলিটিসাইজেশন, ল এনফোর্সিং এজেন্সি পলিটিসাইজেশন, এই এটা সব সরকারের সময় হয়েছে, কিন্তু লং ডিউরেশনে এখন এটা যে অবস্থায় আছে সেই অবস্থা, এদেরকে দিয়ে যখন আপনি নির্বাচন করাবেন তখন মানুষের যে ট্রাস্ট সেই ট্রাস্টটা নেই, থাকছে না। পার্টিকুলারলি 2014 সালের ইলেকশনের পরে ভোটার্স কনফিডেন্স অন দি সিস্টেম
তারপরেও আমরা আশা করব যে বাংলাদেশে আসন্ন নির্বাচন সুষ্ঠু, মসৃণ, নিরপেক্ষ হোক এবং জনগণের আশা আকাঙ্ক্ষার পূরণ হোক। এই আশাবাদের মধ্যে দিয়ে শেষ করছি। ডক্টর সাখাওয়াত হোসেন, জেনারেল সাখাওয়াত হোসেন, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবার 14 নভেম্বর কলিং শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন, প্রত্যাশা এবং সংশয়। শুনবেন বাংলাদেশে রাত 10:10, ভারতে রাত 9:40। এবং প্রশ্ন করুন, ফোন নম্বর পাঠান ফেসবুক পেজে কিংবা ইমেলে। আমাদের ইমেল ঠিকানা bangla@voanews.com। আগে থেকে ফোন নম্বর দিলে আমরা ফোন করতে পারবো। অনুষ্ঠান চলাকালে সরাসরি ফোন করতে পারেন 2026193062 এই নম্বরে। এবার আবার নির্বাচন প্রসঙ্গ, তবে এবারের নির্বাচন যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত মেয়াদ মধ্যবর্তী নির্বাচন। সংসদীয় মধ্যকালীন নির্বাচনের পর ওয়াশিংটনের রাজনৈতিক পটভূমি পরিবর্তন আসতে চলেছে। বিরোধী ডেমোক্র্যাটরা যেমন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ আবার ফিরে পেয়েছেন, তেমনি রিপাবলিকানরাও সেনেটে সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি করেছেন এ পর্যন্ত। তাই সমীক্ষকদের অনুমান, ফলাফল হয়তোবা প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী 2 বছরের পুনর্নির্বাচনে প্রভাব ফেলতে পারে। শুনুন ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন, শোনাচ্ছেন ইজাজ বেন হিউসেন।
হোয়াইট হাউসে বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটসদের নিয়ন্ত্রণ লাভের পর তাদের সঙ্গে একত্রে কাজ করার সম্ভাবনার কথা ব্যক্ত করেন।
I would like to see bipartisanship. I'd like to see unity. And I think we have a very good chance of, and maybe not on everything, but I think we have a very good chance.
আমি দ্বিদলীয় সব স্থান দেখতে চাই, দ্বিদলীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখতে চাই। সেই একতাবদ্ধ হওয়ার ভালো একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করি। হয়তোবা সব ব্যাপারে ঐক্যমত নাও হতে পারে, তবে তারও একটা ভালো সুযোগ এখন এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প সেনেটে রিপাবলিকানদের সাফল্যের কৃতিত্ব দাবি করেন।
Well, I think the results that I've learned and maybe confirm, I think people like me. I think people like the job I'm doing.
যে ফলাফল অর্জিত হয়েছে তাতে নিশ্চিত হয়েছি আমি যে জনগণ এখন আমার কাজে সন্তুষ্ট। প্রতিনিধি পরিষদের নেতা ন্যান্সি পেলোসি স্বাস্থ্য পরিচর্যা ও অন্যান্য কয়েকটি বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একত্রে কাজ করার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবেন বলে ভাবা হচ্ছে।
We will strive for bipartisanship. We believe that we have a responsibility to seek common ground where we can. Where we cannot, we must stand.
দুটি দলের একত্রে কাজ করার প্রয়াস আমরা চালাবো। আমরা মনে করি যেখানে সম্ভব হবে একত্রে কাজ করার একটা দায়িত্ববোধ আমাদের থাকবে, তবে যেখানে সম্ভব হবে না সেক্ষেত্রে আমরা অটুট থাকব। ডেমোক্রেটসরা প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সন্তুষ্ট হলেও সেনেটের নির্বাচনে ফলাফলে হতাশ হয়েছে। প্রাক্তন কংগ্রেসম্যান প্যাট্রিক মার্ফি ভয়েস অব আমেরিকার প্লাগডিনে মন্তব্য করতে গিয়ে বলেন, আমি এবং অন্যান্য অনেক ডেমোক্রেটসরা যতটুকু সফলতা আশা করেছিলাম সফলতা ততটুকু ছিল না। মনে হচ্ছে সমস্যাদের পরিবর্তে বরঞ্চ প্রেসিডেন্ট ট্রাম্পের উপরই বেশি জোর দেওয়া হয়েছে। ওয়াশিংটন পোস্টের সমীক্ষক ক্যারেন টিমোল্টি বলেন, মঙ্গলবারের নির্বাচন ও তার ফলাফলের পর ওয়াশিংটনের রাজনীতি যেন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল।
It's really a mixed verdict here. It's like the blue wave met the red wall.
এ যেন মিশ্র এক ফলাফল, অনেকটা যেন নীল ঢেউ এসে লাল দেয়ালে মিশে যাওয়া, যার ফলশ্রুতিতে বিশ্বজুড়ে আমাদের মিত্রদের কি ঘটছে বা ঘটবে তা অনুধাবন করা দুষ্কর হয়ে দাঁড়াবে। হয়তোবা কংগ্রেসে প্রতিবন্ধকতার সৃষ্টিও হতে পারে। বাইপার্টিজান পলিসি সেন্টারের জন ফোর্টিয়ার বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্রেটসদের মধ্যে বেশ কিছু সহযোগিতাও আশা করা যায়। তিনি বলেন, আমরা অনেক কিছুই একত্রে করতে পারি, তবে দুটি দলের সহযোগিতা করা প্রয়োজন। এই সহযোগিতার প্রয়াস হবে কষ্টকর, কারণ দুটি দলের অবস্থান বেশ দূরেই রয়েছে। কিছু একটা অবশ্যই করা বা হাসিল করা সম্ভব হতে পারে, তবে কোনো মতেই ট্রাম্পের পরিকল্পনা নিয়ে নয়। আমেরিকান ইউনিভার্সিটির মলি অরোর্ক বলেন, ডেমোক্রেটসরা যদি হোয়াইট হাউসের তদন্ত শুরু করে তবে প্রেসিডেন্ট ট্রাম্প পিছু হটতে পারেন। তিনি বলেন, ডেমোক্রেটসদের কংগ্রেসে আধিপত্য হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে, কারণ কংগ্রেসের থাকবে শুধু আইনি ব্যাপারে নয়, প্রশাসনিক কাজেও তাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা। মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট ট্রাম্প যেমনি লড়াইয়ের মুখোমুখি হয়েছেন, তেমনি রাজনৈতিক দিক দিয়েও উজ্জীবিত হয়েছেন বৈকি, এবং এখন থেকেই পুনর্নির্বাচনের দুবছরের লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছেন।
বিশ্বব্যাপী সাংবাদিকতাকে নিরাপদ করতে, মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে অর্গলমুক্ত করতে সাংবাদিকদেরকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। ভয়ভীতি উপেক্ষা করে বেশি বেশি করে এসব ঘটনা তুলে ধরতে হবে বিশ্ববাসীর সামনে। বস্টনের হার্ভার্ড ইউনিভার্সিটির ইমপ্লিকেশনস অফ টার্গেটিং মিডিয়া অ্যান্ড জার্নালিস্টস অন হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। সেমিনারের অন্যতম প্রধান বক্তা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের এশিয়া বিষয়ক গবেষণা সহকারী আলিয়া ইফতেখারের সঙ্গে কথা বলেন সেলিম হোসেন।
হার্ভার্ডে ইমপ্লিকেশনস অফ টার্গেটিং মিডিয়া অ্যান্ড জার্নালিজম অন হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি শীর্ষক সেমিনার সম্পর্কে সিপিজের কর্মকর্তা আলিয়া ইফতেখার বললেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং গণতন্ত্র ও মানুষের মত প্রকাশের স্বাধীনতা অত্যন্ত জরুরি। সাংবাদিকদের স্বাধীনতা আরও বেশি জরুরি।
Journalism is, you know, a vital public service, and it's just simply not possible to have
সেমিনারে বক্তব্য রাখেন উড্রো উইলসন সেন্টারের সিনিয়র স্কলার এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম, হার্ভার্ডের সেন্টার ফর হিউম্যান রাইটসের সিনিয়র ফেলো শেয়ারম্যান টিচম্যান, জাতিসংঘ বার্মা টাস্ক ফোর্সের প্রোগ্রাম পরিচালক অ্যাডাম ক্যারল। বক্তারা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মানুষের জীবনাচারের ব্যাপক পরিবর্তন ঘটে, মানুষের সামনে নানা চ্যালেঞ্জ বাড়তে থাকে। বিশ্বব্যাপী নেতৃত্ব, মানুষের আচরণ, গণতান্ত্রিক মূল্যবোধ সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ বাড়ে, যার ফলে গোটা বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের ঘটনা ব্যাপক হারে বাড়তে থাকে। বিশ্বের বিভিন্ন স্থানে বাড়তে থাকে স্বৈরাচারী শাসন, দুর্বল হতে থাকে গণতান্ত্রিক চর্চা এবং মূল্যবোধ, আর এসবের বিরুদ্ধে লিখতে গিয়ে, কথা বলতে গিয়ে গণমাধ্যম পড়ে বিপদে। সারা বিশ্বে গণমাধ্যমগুলোর শত্রু স্বৈরাচারী সরকারগুলো, অগণতান্ত্রিক সরকারগুলো তাদের কর্মকাণ্ড এবং মতবাদের বিরুদ্ধে সমালোচনাকে কঠোরভাবে দমন করছে, নানা আইন করে টার্গেট করছে গণমাধ্যমকে। গণমাধ্যমকে একপেশে করতে তারা নানা রকমের জটিল এবং কঠিন আইন করছে। গণমাধ্যমকে দমন করতে গিয়ে স্বৈরাচারী সরকারগুলো লঙ্ঘন করছে মানবাধিকার, মানুষের মত প্রকাশের স্বাধীনতাও লঙ্ঘিত হচ্ছে। সিপিজের কর্মকর্তা আলিয়া ইফতেখার বললেন, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন এমনই একটি আইন যার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা পুরোপুরি বাধাগ্রস্ত হয়েছে।
To the Digital Security Act, and you know, CPJ has advocated against this act. It has a number of provisions that are going to have a chilling effect on the press in Bangladesh. You know, we have repeatedly petitioned the government to, you know, listen to the recommendations that the journalist community has made, and we think there are a number of provisions within the Digital Security Act that are extremely harmful to press freedom, and, you know, we would encourage the government to listen to what the journalist unions and organizations, the recommendations they've made, and to repeal certain parts of that act.
Aliya Iftikhar bollen, সিপিজে বাংলাদেশ সরকারকে বারবারই এই আইন সম্পর্কে সতর্ক করে বলেছে এটি সাংবাদিকতার জন্য ক্ষতিকর, মত প্রকাশের স্বাধীনতার জন্য একটি বাধা। সিপিজে বাংলাদেশ সরকারকে এই আইনটি বাতিল করবার ব্যাপারে কিংবা সংশোধন করবার ব্যাপারে চাপ দিয়ে চলছে। সৌদি সাংবাদিক জামাল খাশোগজির হত্যা কিংবা বাংলাদেশের শহীদুল আলম গ্রেফতার অথবা মিয়ানমারের রয়টারের দুই সাংবাদিক সোয়ে উ এবং ওয়ালনের জেল খাটার ঘটনাগুলো বিশ্বব্যাপী সাংবাদিকদের জন্য বিপজ্জনক ঘটনা, বিশ্ববাপী সাংবাদিকদের জন্য বিপদ সংকেত।
Essentially, I mean, the murder of Jamal Khashoggi and the imprisonment of Shahidul Alam and Wallon and Chasa U in Bangladesh and in Myanmar respectively are really indicative of the dangers and the environment that journalists are operating in at the moment. I mean, you know, they're facing a variety of threats, and both of these are, you know, murders and imprisonment are among, you know, the ultimate forms of censorship and among the biggest threats to press freedom globally.
এগুলো পরিষ্কার ভাবে বুঝিয়ে দেয় এই পেশার পরিবেশ কতটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সাংবাদিকরা নানান ধরনের হুমকির মুখে রয়েছেন গোটা বিশ্বে। এই ঝুঁকি এবং বিপদ দূর করতে কি করা দরকার, এমন প্রশ্নে সিপিজের আলিয়া ইফতিখার বললেন,
ওয়েল দেয়ার নিডস টু বি ইউ নো ইন্টারন্যাশনাল আউটক্রাই এন্ড কন্ডেমনেশন, ইউ নো গভর্নমেন্টস শুড নট বি perpetrating acts like this and they should be cracking down and making sure that the perpetrators are brought to justice so that these cycles of violence don't continue. What the journalist community can do, of course, is continue to highlight these cases and bring attention to them, and hopefully that leads to further international outcry and condemnation.
বললেন, প্রয়োজন আন্তর্জাতিক ঐক্যমত্য সৃষ্টি করা, সরকারগুলোকে সতর্কভাবে সাংবাদিকদের অধিকার নিশ্চিত করা, সাংবাদিকদেরই উচিত এসব ঘটনা আরো শক্ত করে লেখা, বিশ্বের সামনে তুলে ধরা যেন সাংবাদিকতা এবং মুক্ত মত প্রকাশের স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টি হয় ব্যাপকভাবে।
Well, journalism is, you know, a vital public service, and it's just simply not possible to have countries ascribe to democratic values but not have free and fair press. So we will continue to advocate for the rights of journalists and press freedom worldwide, and that journalists are able to continue to do their jobs safely and without fear of reprisal.
বক্তারা উদাহরণ দিতে গিয়ে বললেন, বাংলাদেশের আইকনিক আন্তর্জাতিক ফটো সাংবাদিক শহীদুল আলমকে গ্রেফতার করা হয় সরকারের বিরুদ্ধে মানবতা লঙ্ঘনের অভিযোগে। তারা বলেন, তুরস্কে ওয়াশিংটন পোস্ট কলামিস্ট সাংবাদিক জামাল খাশোগজি হত্যাকাণ্ড একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মিয়ানমারে রয়টারের সাংবাদিক ওয়ালন এবং কিয়াওসোয়েউ রোহিঙ্গা নিধন বিষয়ে মিয়ানমারের বিরুদ্ধে খবর প্রচার করায় 7 বছরের জেলের সাজা পেয়েছে। এ ধরনের গণমাধ্যম বিরোধী মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে যেসব প্রয়াস চলছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সাংবাদিক সমাজকে বিশ্বব্যাপী সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা ওই সেমিনারে।
ভাবা যায় আকাশ চুম্বি এক অট্টালিকার চূড়োয় বসে মধ্যাহ্নভোজ উপভোগ, লাঞ্চ অ্যাটপ এ স্কাইস্ক্রেপার, এটাই আমাদের আজকের বিজ্ঞান প্রযুক্তি পর্বের আলোচ্য বিষয়। বরিস খোলসফের প্রতিবেদনের বাংলা রূপান্তর পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
লাঞ্চ অ্যাটপ আর স্ক্রাইস্ক্রেপার নামক ছবিটিতে দেখানো হয়েছে যে 11 জন নির্মাণকর্মী একটি লোহার বিমের উপর বসে মধ্যাহ্নভোজন করছে। 1932 সালে ছবিটি তোলা হলেও এখনও অবধি এদের পরিচয় কিন্তু সবার কাছে অজানা। যে বহুতল ভবনটির লোহার বিমের উপর বসে এই নির্মাণকর্মীদের মধ্যাহ্নভোজন করতে দেখা গেছে সেটি কিন্তু বর্তমানে নিউ ইয়র্কের রকফেলার সেন্টার কমপ্লেক্সের অন্তর্ভুক্ত ভবনগুলির একটি। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা বরিস কলসভ নিউ ইয়র্কে গিয়েছিলেন এই ছবিটি সম্পর্কে আরো তথ্য জোগাড় করে, এবং তার উপর ভিত্তি করে এই প্রতিবেদনটি লেখা হয়েছে। বিংশ শতকের যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফগুলির অর্থাৎ আলোকচিত্রগুলির মধ্যে এটি একটি অত্যন্ত আইকন সদৃশ ছবি, যেটি তখনকার দিনে অর্থাৎ 1932 সালে নিউ ইয়র্ক হেরাল্ড ট্রিবিউন নামক পত্রিকাটিতে প্রকাশিত হয়েছিল। 11 জন নির্মাণকর্মী যারা ধুলো বালির গায়ে লাগা অর্থাৎ অপরিচ্ছন্ন এবং যাদের মনে কোনো ভয় ডর নেই, দেখা গেছে যে তারা রকফেলার কমপ্লেক্সের বিল্ডিংয়ের একটি লোহার বিমের উপর, যেটি রাস্তা থেকে প্রায় 840 ফিট উঁচু, একটি বিমের উপর বসে খুব স্বাভাবিকভাবে গল্প করতে করতে তাদের মধ্যাহ্নভোজন করছে এবং সিগারেট খাচ্ছে। 79 তলার উপর দিয়ে কিন্তু যাচ্ছে এই বিমটি। রকফেলার সেন্টারের সংগ্রহশালার ক্রিস্টিন রাসেল বলেন যে,
These 11 men sitting there having lunch, shoulder to shoulder, with 840 feet below them, you think, are they crazy? Are they just so proud of what they do? Why are they there? How did they get there? How are they going to get off?
এই যে 11 জন পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে 840 ফিট উচ্চতায় একটি লোহার বিমের উপর বসে মধ্যাহ্নভোজন করছেন, আপনারা কি মনে করেন তারা পাগল? নাকি বাড়িঘর নির্মাণের কাজ করছে তাই তারা সেই নিয়ে খুব গর্বিত? তারা ওখানে কি করছে? আর তাছাড়া অত উঁচু বিমের উপর ওরা উঠলই বা কি করে? আর ওরা ওখান থেকে নামবেই বা কিভাবে? এত বছর কেটে যাওয়ার পরেও কিন্তু এরকম আরো অনেক প্রশ্নের এখনো কোনো উত্তরই পাওয়া যায়নি। ক্রিস্টিন বলেন যে রকফেলার সেন্টার তাদের যে 86 বছরের পুরনো আলোকচিত্র তাদের সংরক্ষণে রাখতে পেরেছে সেটার জন্যই তিনি খুবই গর্বিত। তিনি একটি নতুন বইয়ের প্রকাশনার উপর এখন কাজ করছেন, যেখানে তিনি এই 11 জনের নাম প্রকাশ করতে পারবেন বলে আশা করছেন। 2012 সালে 11 জনের মধ্যে 2 জনকে শনাক্ত করা গেছে, যারা হলেন গিয়ে আইরিশ বংশোদ্ভূত সোনি গ্লিন্যান্ড এবং ম্যাটিও সনেসি। ক্রিস্টিন আরও বলেন যে,
They came down to New York City very early in when it began to construct steel skyscrapers with a grid system, with the steel beams. And they were fearless, and they would walk the beam. And so they were very much a part of the...
এই সব নির্মাণকর্মীরা অনেক বছর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে এসেছিল, যখন প্রথম এখানে গ্রিডের সাহায্যে স্টিল বিম দিয়ে আকাশচুম্বী সমস্ত বহুতল বানানো হচ্ছিল। তাদের মনে ভয়ডর বলতে কিছুই ছিল না, এবং 1920 থেকে 30 সাল, বিশেষ করে যে সময় এই ছবিটি তোলা হয়েছিল, সেই সময়টিতেই কিন্তু তারা এই সব বহুতল ভবনগুলি নির্মাণের কাজে যুক্ত ছিল। 1933 সালে যখন রকফিলার সেন্টারে একটি ভিউইং পয়েন্ট, অর্থাৎ যেখান থেকে পুরো শহরের দৃশ্য দেখা যাবে, এমন একটি কেন্দ্রবিন্দু স্থির করা হলো, তখন পর্যটকেরা কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন যে এই সব নির্মাণকর্মীরা কত উঁচুতে উঠেছিল, এবং তাদের ছবি তোলার জন্য যে আলোকচিত্র গিয়েছিল তিনি বা কিভাবে তাদের ছবিটি তুলেছিলেন, এবং তাদের মানসিক অবস্থা তখন কিরকম হয়েছিল। ক্রিস্টিন আরো বলেন যে
up on the top of the building being built and the construction area, and perhaps a fourth. And there's a lot of contention about who took the picture.
যেদিন এই ছবিটি তোলা হয়েছিল সেদিন আমরা জানি যে অন্তত তিনজন আলোকচিত্রী এই বিল্ডিংটি উপরে উঠেছিল, এবং এমনও হতে পারে যে চারজন ছিল। তবে এখনও এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে যে কে এই ছবিটি তুলেছিল, কেননা যে পত্রিকায় এই ছবিটি প্রকাশিত হয়েছিল তারা ফটোগ্রাফারের নাম প্রকাশ না করায় সেই নাম কিন্তু এখনও রহস্যই রয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রে যে সময় খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন কিন্তু এই লাঞ্চ অ্যাটপ আ স্ক্রাইস্ক্রিপার নামক এই ছবিটি খুবই জনপ্রিয় হয়েছিল, কেননা সেই দুঃসময়ে যুক্তরাষ্ট্রের মানুষের কর্মে আশাবাদ এবং তারা যে কোনো অবস্থাতেই কাজ করতে পারে এই মনোভাবের প্রতীক হিসেবেই এই আলোকচিত্রটিকে তুলে ধরা হতো। আজকের দিনে, অর্থাৎ 2018 সালে, রকফিলার সেন্টার হলো গিয়ে যুক্তরাষ্ট্রের সব থেকে জনপ্রিয় এবং পরিচিত একটি পর্যটক কেন্দ্র, কিন্তু 1932 সালের সেই ছবিটির 11 জন মানুষের পরিচয় কিন্তু আজও আমাদের কাছে অজানাই রয়ে গেছে।
ক্রীড়াঙ্গনের শিরোনাম সংবাদ, স্টুডিওতে রয়েছেন তাহিদুল ইসলাম।
সরকার কবিরউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ঢাকা থেকে যুক্ত হয়েছেন আরেকজন ক্রীড়া সাংবাদিক, যমুনা টেলিভিশনের সিনিয়র ক্রীড়া সাংবাদিক মঞ্জুর মোর্শেদ। আমরা আজ কথা বলবো বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট নিয়ে। মিরপুর টেস্টের প্রথম দিনে 5 উইকেটে বাংলাদেশ 303 রান সংগ্রহ করেছে। দিন হিসেবে খারাপ নয়, কিন্তু আমরা যদি বিশ্লেষণে যাই, বাংলাদেশ টেস্ট দলের টপ অর্ডার আবারও ব্যর্থ হয়েছে। এই কারণেই ব্যর্থ হয়েছে যে এখন পর্যন্ত মুশফিক এবং মমিনুল হক এই দুজন শতক রান করেছেন, কিন্তু আর যে চারজন ব্যাটসম্যান আউট হয়ে গেছেন এরই মধ্যে, তাদের পরিসংখ্যানটি একটু আপনাদেরকে জানিয়ে দিই, তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন এমনটা বলছি। লিটন করেছেন 35 বলে 9 রান, ইমরুল 16 বলে 0 রান, মিঠুন 4 বল খেলেছেন 0 রান, এবং তাইজুল 10 বল খেলে 4 রান সংগ্রহ করেছেন। অর্থাৎ 303 রানের সমগ্র ইনিংসটি প্রথম দিনের মোটামুটি মুশফিকুর রহিম এবং মমিনুল হক এই দুজনের করা। মমিনুল হক আউট হয়েছেন, এখন ক্রিসে রয়েছেন মুশফিক এবং মাহমুদুল্লাহ। আমরা কেন বারবার বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের এমন ব্যর্থতা দেখছি, বিশেষ করে টেস্ট খেলায়, সেটি মঞ্জুর আপনি যদি আমাদেরকে সংক্ষেপে একটু বলেন।
অ্যাপ্লিকেশনের একটা ঘাটতি রয়েছে তাহিদ, সেটা বলতেই হয়। আপনি দেখেন যে ওয়ানডে সিরিজে ইমরুল কায়েস অলমোস্ট 3টা টানা 100, 50, 90 দুটি সেঞ্চুরি নিয়ে কিন্তু টেস্ট ম্যাচ খেলতে এসেছিলেন, কিন্তু তিনি সেই ফর্মটাকে কনভার্ট করতে পারেননি। অ্যাপ্লিকেশনের একটা ঘাটতি রয়েছে। আমরা জানি যে মিরপুরের যে উইকেটটা, সেখানে প্রথম ঘন্টার প্রথম সেশনের প্রথম ঘন্টাটা খুব বোলারদের জন্য সহায়ক হবে, এবং টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস প্রত্যেকেই, এবং ট্রিপানো, ডোনাল্ড ট্রিপানো, তিন পেসারই কিন্তু উইকেট থেকে ফায়দা তুলে নিচ্ছিলেন। ওই সময় যে সহনশীলতা নিয়ে, যে ধৈর্য নিয়ে ব্যাটিংটা করে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ দলের কাছ থেকে, সেটা বাংলাদেশের টপ অর্ডার পারেনি, যে কারণে কিন্তু ব্যর্থতা। আমি বলবো যে টিম ম্যানেজমেন্টেরও একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে মোহাম্মদ মিথুন, যার অভিষেক টেস্ট হয়েছে আজকে, 88টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার পরে তিনি আজকে অভিষেক টেস্ট খেলতে নেমেছেন, কিন্তু তাকে কেন নাম্বার 4 হিসেবে খেলানো হলো? অভিজ্ঞ মুশফিকুর রহিমকে কেন নাম্বার 5 হিসেবে আসতে হলো? যদি মুশফিকুর রহিম নাম্বার 4 হিসেবে আসতেন, তাহলে হয়তো এই যে বিপর্যয়টা।
কিন্তু মঞ্জুর, আপনি কি মনে করেন না যে ওপেনিং যারা করতে যান, যারা ওয়ানডেতে ওপেনিং করছেন তাদেরকেই ওপেনিংয়ে রাখতে হবে এমন বিষয় তো নয়। টেস্টে তো আমরা বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখি যে ওপেনিং করতে অন্যরা আসেন যারা হয়তো বা ওয়ানডেতে ওপেনিং করেন না।
ঠিক তাই, আপনি বলছিলেন যে স্পেশালাইজ ক্রিকেটারের কথা, বাংলাদেশে কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। মুমিনুল হক ব্যাটসম্যান এবং স্পিনার তাইজুল ইসলাম ছাড়া টেস্ট বিশেষজ্ঞ ক্রিকেটার কিন্তু আমাদের আর নেই। বাকি যারা রয়েছেন তারা তিন ফরম্যাটই মিলিয়ে ঝিলিয়ে খেলেন, অর্থাৎ নাম্বার অফ ক্রিকেটার্স এর যে সংখ্যাটা সেটা কিন্তু বাংলাদেশে খুবই কম।
জি মঞ্জুর, মঞ্জুর আমরা আমরা শেষ করব, আপনি আর একটা বিষয় দিয়ে একটু শেষ করতে চাই। আমরা দেখলাম এরই মধ্যে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের কাছ থেকে, এই বিষয়টি নিয়ে ক্রিকেট প্রেমীরা কি মন্তব্য করছে আপনার কিছু জানা আছে?
এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ধরেন ক্রীড়া সাংবাদিক হিসেবে আমরা আমাদের চারপাশ থেকে পাচ্ছি, যেটা হচ্ছে যে কেউ কেউ মনে করছেন যে না এটা হয়তো একটা ভালো পদক্ষেপ, তিনি তার ক্যারিয়ারের একেবারে শেষ লগ্নে চলে এসেছেন, বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করবেন তিনি, তারপরে হয়তো তিনি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে তার যে 17-18 বছরের ক্যারিয়ার সেটাকে হয়তো তিনি শেষ করবেন।
জি আপনাকে অসংখ্য ধন্যবাদ মঞ্জুর,
দিকে তিনি এগিয়ে যাচ্ছেন।
মঞ্জুর আপনাকে অসংখ্য ধন্যবাদ, খেলার খবর আজ এ পর্যন্তই।
দেখতেই পাচ্ছেন তাহেরা কিবরিয়া ইতিমধ্যে ফিরে এসেছেন স্টুডিওতে হাতে সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ। তাহেরা,
বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে নবগঠিত জাতীয় ঐক্য ফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ঐক্য ফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। যুক্তরাষ্ট্রের শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক উপসহকারী মন্ত্রী রিচার্ড অলব্রাইট ও জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই তাদের এই সফর। ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের প্রায় 70টি দেশের নেতারা প্রথম বিশ্বযুদ্ধ অবসানের শতবর্ষ পূর্তির উপলক্ষে স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজ থেকে 100 বছর আগে 11 নভেম্বর ফ্রান্সের স্থানীয় সময় সকাল 11টায় ইউরোপের প্রথম পশ্চিম রণাঙ্গন থেকে কামান দাগানো থেমে গিয়েছিল, সমাপ্ত হয়েছিল প্রথম মহাযুদ্ধের। লিজেতে প্রথম মহাযুদ্ধ সমাপ্তির 100 বছর পূর্তির অনুষ্ঠানে পুলিশ দুজন মহিলা প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে। দুই মহিলা প্রতিবাদকারী নগ্ন বক্ষে সেখানে বিক্ষোভ করছিলেন। মোটর শোভাযাত্রায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর যখন এগিয়ে যাচ্ছিল তার মাত্র কয়েক মিটার দূর থেকে অর্ধনগ্ন ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। রাশিয়া সমর্থিত পূর্ব ইউক্রেনের জনগণ আজ স্থানীয় সরকারের জন্য নেতা নির্বাচনের উদ্দেশ্যে ভোট দিচ্ছেন, তবে কিয়েভ, ওয়াশিংটন এবং ইউরোপীয় ইউনিয়ন ওই নির্বাচনের নিন্দা জানিয়েছে। ভারতের উড়িষ্যার নবরঙ্গপুরে আজ একটি বাস খাদে পড়ে 3 জন মারা গেছেন, এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী।
ওড়িশার নবরঙ্গপুরে আজ একটি বাস খাদে পড়ে 3 জন মারা গিয়েছেন, জখম হয়েছেন 16 জন, দুজনের আঘাত গুরুতর। রবিবার ছুটির দিনে একটি ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য আশপাশের 5টি স্কুলের শিক্ষক শিক্ষিকারা একটি স্কুল বাসে করে সকাল সকাল রওনা হয়েছিলেন, কিন্তু হঠাৎই ঝাড়িগাঁওয়ের কাছে পাহাড়ি রাস্তায় বাসের চাকা পিছলে বাসটি একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলাসহ 3 জনের, 16 জন আহত হন, তাদের মধ্যে 2 জনের আঘাত গুরুতর, আশঙ্কাজনক অবস্থায় তাদের কোরাপুট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জেলার পুলিশ সুপার জানিয়েছেন যাত্রীদের তুলে আনা হলো, বাসটিকে এখনও খাত থেকে তোলা যায়নি, বাসটি তোলার পর পরীক্ষা করে দেখতে হবে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, পুনে।
শুনলেন ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান, এই অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে সাইফুল মাসুদ, আর প্রকৌশলীর দায়িত্বে থাকলেন ওয়্যাগনার রবার্টস। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সরকার কবিরুদ্দিন এবং
তাহিরা কিবরিয়া।
জি।
This program has come to you from the Voice of America, Washington.